الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إشبت رسالة أربعين أتر পর্বতিন دعاء أتر হে আল্লাহ পাক যে ব্যক্তি এই পুস্তিকা আরবাইনে আত্মার পর্বতিন পড়ে নিবে বা শুনবে তাকে আপন প্রিয় শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে প্রতিবেশিত হওয়ার সৌভাগ্য দান করুন আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফের ফজিলত সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করে তার সেই দরুদ শরীফ যখন আমার কাছে পৌঁছায় তখন আমি তার জন্য রহমতের দোয়া করি এবং এছাড়াও তার জন্য দশটি নেকি লেখা হয় সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এটি শ্রবণ করুন শেখ তরিকত আমির আহলে সুন্নাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বরকাতুল আলিয়া বিভিন্ন বিষয়ে হাদিস শরীফ লিখে প্রদান করতেন সেগুলোকে একত্রিত করে প্রথমে দুইটি আরবাইনে আত্মার পর্ব এক এবং পর্ব দুই এর মতো পর্ব তিন প্রকাশ করা হচ্ছে পরিস্থিতির উপযুক্ততায় কিছু হাদিস শরীফের ব্যাখ্যাও বিভাগ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে পাঠকদের জন্য হাদিস শরীফের অর্থ ও মর্মার্থ বোঝা সহজ হয় এই রিসালাটিও আমির আহলে সুন্নতের কলমে লেখা হাদিস শরীফ এবং সাপ্তাহিক রিসালা অধ্যয়ন বিভাগ থেকে এই হাদিস উপস্থাপন কম্পোজিং সহ প্রকাশ করা হচ্ছে সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি চল্লিশটি হাদিস মুখস্থ করবে যার মাধ্যমে আল্লাহ পাক তাকে লাভবান করবেন তাকে বলা হবে জানাতে যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করো আরেকটি হাদিস শরীফে রয়েছে যে আল্লাহ পাকের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উম্মত পর্যন্ত পৌঁছানোর জন্য দিন সম্পর্কিত চল্লিশটি হাদিস মুখস্থ করবে আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন আলিমে দিন হিসেবে উঠাবেন কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব এবং তার পক্ষে সাক্ষ্য দিব চল্লিশটি হাদিসই কেন হাজা শেখ আব্দুল হক মহাদিস দেহলবি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিস শরীফের ব্যাখ্যায় লিখেছেন ওলামায়ে কিরাম বলেন যে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদের উদ্দেশ্য হল মানুষের কাছে চল্লিশটি হাদিস পৌঁছানো যদিও তা মুখস্থ না থাকে এবং এর অর্থ তার জানা না থাকে এই হাদিস শরীফের কারণে পূর্ববর্তী অনেক বড় বড় ওলামায়ে কিরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাতের প্রত্যাশী হতে এবং মানুষকে আশাবাদী বানাতে অর্থাৎ চল্লিশটি হাদিসের সংকলন রচনা করেছেন শেখ আব্দুল হক মহাদিস দেহলবি রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের সম্পর্কে বিনয় ও নম্রতার সাথে লেখেন ফকির নগণ্য আমিও চেহেল অর্থাৎ চল্লিশ হাদিস এর একটি সংকলন তৈরি করেছি ইলমে হাদিসের খেদমত ও পাঠদানের পর সর্বপ্রথম যে সংকলন তৈরির সামর্থ্য আমি লাভ করেছি তা হল আরবাঈন অর্থাৎ চল্লিশটি হাদিস আল্লাহ করিম তার দয়া ও অনুগ্রহে এই কিতাবকে আমাদের প্রিয় মুর্শিদ আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া তার পিতামাতা এবং যারা এই কিতাবে কাজ করেছেন তাদের সকলের জন্য বিনা হিসেবে ক্ষমা ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভের মাধ্যম বানিয়ে দিক আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম আরজগুজার মদিনায় পাক ও জান্নাতুল বাকিতে বিনা হিসেবে ক্ষমার প্রত্যাশী আবু মোহাম্মদ তাহির আত্তার মাদানী ওফিয়া আনহু আরবাইনে আত্মার পর্ব তিন নম্বর এক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফাতেমা আমার দেহের টুকরা যে তাকে অসন্তুষ্ট করল সে আমাকে অসন্তুষ্ট করল হাদিসের ব্যাখ্যা হযরত আল্লামা আলী কারী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন অর্থাৎ ফাতেমা আমার শরীরের অংশ নাম্বার দুই হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন রমজান মাসের পর সর্বোত্তম রোজা হল আল্লাহ পাকের মাস মুহরমের রোজা হাদিসের ব্যাখ্যা মুহরম শরীফ নতুন ইসলামী অর্থাৎ আরবি বছরের প্রথম মাস এবং এখনও এই বছরের রমজান শরীফের মাস আসেনি যখন নতুন বছরের সূচনা রোজার মাধ্যমে হবে যা সর্বোত্তম আমলগুলোর মধ্যে অন্যতম যার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রোজা হল আলো সুতরাং যখন মানুষ তার বছর আলোর মাধ্যমে শুরু করবে তখন সে বাকি বছরও সে আলোতেই অতিবাহিত করবে মুহরমকে আল্লাহর মাস বলা হয়েছে অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দাদের মাস কারণ যে আল্লাহর বান্দা হয়ে যায় সে আল্লাহরই হয়ে যায় আর যে দিন বা যে মাসে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তাতে ইবাদত করা উত্তম তাই রবিউল আওয়ালের ১২ তারিখ রবিউল আখির ১১ তারিখ রজবের ২৭ তারিখ এগুলো উত্তম তারিখ এবং এগুলোতে ইবাদত রোজা নফল নামাজ মিলাদ শরীফ ইত্যাদি করা অনেক উত্তম নাম্বার তিন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন সে জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ নয় হাদিসের ব্যাখ্যা এখানে প্রতিবেশী বলতে ঘরের পাশের প্রতিবেশী এবং কাজকর্মের সঙ্গী উভয় হতে পারে তাদের প্রত্যেকের অধিকার সম্পর্কে খেয়াল রাখা জরুরি এবং সাধারণ মুসলমানের তুলনায় তাদের কষ্ট দেওয়া অধিক হারাম ও গুনাহের কাজ। জান্নাতে প্রবেশ না করার দুটি অর্থ রয়েছে। নাম্বার এক, যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়া হালাল মনে করে যদিও সে জানে যে শরীয়ত একে হারাম করেছে, তবে এমন ব্যক্তি অর্থাৎ হারামকে হালাল মনে করার কারণে কাফের এবং সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। নাম্বার দুই, যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়াকে গুনাহ মনে করে কিন্তু এই গুনাহে লিপ্ত থাকে, তার শাস্তি হল ওই সময় জান্নাতে প্রবেশ করবে না যখন সফলকাম ব্যক্তিদের জন্য তা খুলে দেওয়া হবে, বরং তাকে কিছু সময়ের জন্য আটকে রাখা হবে, এরপর হয়তো তাকে শাস্তি দেওয়া হবে অথবা আল্লাহ পাক তাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন। অথবা যে ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করে সে তাদের সাথে জান্নাতে প্রবেশ করবে না বা তাকে সেই বিশেষ জান্নাতে প্রবেশ করতে দেয়া হবে না যা প্রতিবেশীর হক আদায়কারীদের জন্য তৈরি করা হয়েছে। নাম্বার চার, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমার ভাইয়ের বিপদে আনন্দ প্রকাশ করো না, কারণ আল্লাহ পাক তার উপর রহম করবেন এবং তোমাকে সেই বিপদে ফেলে দিবেন। হাদিসের ব্যাখ্যা, হযরত আল্লামা আলী কারী হানাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তোমার কোন শত্রু বা মুসলিম ভাইয়ের দিনই দুনিয়াবী বা আর্থিক বিপদে খুশি হয় না, কারণ হতে পারে যে তোমার নিজেকে সেই অর্থাৎ বিপদে পতিত ব্যক্তির চেয়ে ভালো উচ্চ মর্যাদার মনে করার কারণে আল্লাহ পাক তোমাকে লজ্জিত করার জন্য তার উপরে দয়া করবেন, কিছু ব্যাখ্যায় আছে তাকে আরোগ্য দান করবেন এবং তোমাকে পরীক্ষায় ফেলবেন। নাম্বার পাঁচ, ঘরে যেন শান্তি বজায় থাকে। সর্বশেষ নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিন ব্যক্তি এমন যাদের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন, তাদের মধ্যে তৃতীয় হল সেই ব্যক্তি যে নিজের ঘরে সালাম দিয়ে প্রবেশ করে। হাদিসের ব্যাখ্যা, এর ব্যাখ্যায় এটাও বলা হয়েছে যে এর দ্বারা ঘরে শান্তি, রিজিকে বরকত এবং নেক আমলের তৌফিক লাভ হয়। যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করে এবং তার ঘরের লোকদের সালাম দেয়, তখন আল্লাহ পাক তাকে বরকত এবং অনেক বেশি সওয়াব দান করেন। এটাও বলা হয়েছে যে এর অর্থ হল যখন সে তার ঘরে প্রবেশ করবে তখন বিনা প্রয়োজনে বাইরে বের হবে না, যাতে সে বাইরের বিপদ ও মুসিবত থেকে নিরাপদ থাকে। নাম্বার ছয়, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যে কোনো নারী সোনার অলঙ্কার পরে তা প্রকাশ করবে তাকে এর কারণে আজাব দেওয়া হবে। হাদিসের ব্যাখ্যা, অর্থাৎ পরপুরুষদের অর্থাৎ যাদের সাথে চিরস্থায়ীভাবে বিবাহ হারাম নয়, তাদের সামনে নিজের সৌন্দর্য অলঙ্কার প্রদর্শন করা, অন্যদের দেখানোর জন্য বা গর্ব ও অহংকারের জন্য দেখানো অথবা গরিব নারীদের গর্বের সাথে দেখিয়ে তাদের কষ্ট দেয়া। নাম্বার সাত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলিউল মুর্তাদাকে দেখা ইবাদত। নাম্বার আট, নূর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দোয়া মুমিনের হাতিয়ার। হাদিসের ব্যাখ্যা, মুমিন দোয়ার মাধ্যমে তার বিপদ আপদকে সেভাবেই দূর করে এবং তার চিকিৎসা করে যেভাবে সে হাতিয়ারের মাধ্যমে তার শত্রুকে দূর করে। মুমিনের দোয়ার সাথে বিপদের তিনটি অবস্থা হতে পারে। নাম্বার এক, দোয়া বিপদ থেকে বেশি শক্তিশালী হলে তা বিপদকে দূর করে দেয়। নাম্বার দুই, দোয়া বিপদ থেকে দুর্বল হলে বিপদ বান্দার উপর এসে পড়ে কিন্তু কখনো দোয়ার বরকতে বিপদের তীব্রতা কমে যায়। নাম্বার তিন, দোয়া এবং বিপদ উভয় পরস্পর লড়াই করে, তখন তাদের মধ্যে প্রত্যেকে একে অপরকে বাধা দেয়। আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে হাতিয়ারের সমতুল্য বলে এই বিষয়টি প্রকাশ করেছেন যে হাতিয়ারের উপকার কেবল তার ধারালো হওয়ার উপর নির্ভর করে না, বরং তার প্রভাব এবং তার ব্যবহারকারীর উপরও নির্ভর করে। যখন হাতিয়ার সম্পূর্ণ হয় তাতে কোনো ত্রুটি না থাকে, আঘাতকারী শক্তিশালী হয় এবং কোনো বাধা না থাকে, তখন শত্রুর উপর বিজয় অর্জিত হয়। কিন্তু যদি এই তিনটির মধ্যে কোনো একটিরও অভাব থাকে তবে প্রভাব কমে যায়। একইভাবে যদি দোয়া করার সময় পূর্ণ মনোযোগ না থাকে বা কবুলিয়াতের পথে কোনো বাধা থাকে তবে দোয়ার প্রভাব প্রকাশ হয় না। আর যখন দোয়া নিজেই সঠিক না হয় এবং দোয়া প্রার্থনাকারী মনোযোগ সহকারে দোয়া না করে অথবা সেখানে দোয়া কবুল হওয়ার পথে অন্য কোনো বাধা পাওয়া যায়, তখন দোয়ার কবুলিয়াতের প্রভাব প্রকাশ হয় না। নাম্বার নয়, আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক চাইলে সব গুনাহের শাস্তি কিয়ামতের দিনের জন্য স্থগিত রাখেন, কিন্তু পিতামাতার অবাধ্যতার শাস্তি জীবিত অবস্থাতেই দিয়ে দেন। হাদিসের ব্যাখ্যা, হযরত আল্লামা আলী কারী হানাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, পিতামাতার অবাধ্য ব্যক্তির শাস্তিকে কিয়ামত পর্যন্ত স্থগিত করা হয় না, বরং সেই অবাধ্য ব্যক্তিকে মৃত্যুর আগে তার নিজের জীবনে বা পিতামাতার জীবনে শাস্তি দেওয়া উদ্দেশ্য হতে পারে। নাম্বার ১০, হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর পথে কোনো জিনিসের জোড়া খরচ করবে তাকে জান্নাতের দারোয়ানরা এভাবে ডাকবে, হে মুসলমান, এই দরজাটি উত্তম, এদিকে আসো। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, উত্তম হলো এটাই যে সাদকায় অর্থাৎ খৈরাতে যা দেবে তা জোড়ায় দেবে। যেমন হাদিস শরীফে এসেছে, সোনা যেমন দুটি পয়সা দুটি রুটি। নাম্বার ১১, আল্লাহ পাকের আখিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ একদিন নফল রোজা রাখে এবং তাকে সারা পৃথিবী জুড়ে সোনাও দেওয়া হয় তবুও তার সওয়াব পূর্ণ হবে না, তার সওয়াব তো কিয়ামতের দিনই মিলবে। নাম্বার ১২, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে বান্দা নামাজ পড়ে যতক্ষণ পর্যন্ত সেই জায়গায় বসে থাকে ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। ফেরেশতাদের মাগফিরাতের দোয়া সেই অর্থাৎ বসে থাকা ব্যক্তির জন্য এই আল্লাহ হুম্মাগফিরলাহু আল্লাহ হুম্মারহামহু, অর্থাৎ হে আল্লাহ পাক তুমি তাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ পাক তুমি তার উপর দয়া করো, যতক্ষণ না সে অজু ভঙ্গ করে বা উঠে না দাঁড়ায়। নাম্বার ১৩, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ পাকের দরবারে মানুষের আমল পেশ করা হয়, তখন আল্লাহ পাক পারস্পরিক শত্রুতা ও আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীদের ছাড়া বাকি সকলকে ক্ষমা করে দেন। হাদিসের ব্যাখ্যা, ইমাম হালিমি শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমল লেখার ফেরেশতারা পরিবর্তিত হতে থাকে। ফেরেশতাদের একটি দল সোমবার শরীফ থেকে বৃহস্পতিবার পর্যন্ত থাকে, তারপর তারা আসমানের দিকে চলে যায়, এবং দ্বিতীয় দলটি বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত থাকে এবং তারপর আসমানের দিকে উড়ে যায়। যখনই কোনো দল আসমানে তাদের স্থানে উপস্থিত হয় তখন আমলনামায় তারা যা কিছু লিখেছে তা পাঠ করে। আল্লাহ পাকের দরবারে আমলনামা পেশ করার এই পদ্ধতিটি হয়, যদিও আল্লাহ পাক তাদের লেখা বা আমলনামা পড়ে শোনানোর মুখাপেক্ষী নন, কারণ তিনি মানুষের আমল সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। আল্লাহ পাক গুনাহগারদের ক্ষমা করে দেন। এ হাদিস এবং এর আগের হাদিসে ক্ষমা বলতে সগীরা অর্থাৎ ছোট গুনাহের ক্ষমা বোঝানো হয়েছে, কবিরা অর্থাৎ বড় গুনাহের নয়, কারণ কবিরা গুনাহের ক্ষমার জন্য তওবা আবশ্যক। নাম্বার ১৪, নূর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাহা কাহা অর্থাৎ অট্ট হাসি শয়তানের পক্ষ থেকে এবং মুচকি হাসি আল্লাহর পক্ষ থেকে। মুচকি হাসি ও কাহকাহার সংজ্ঞা, এমন ভাবে হাসা যে কেবল দাঁত প্রকাশ পায় কিন্তু আওয়াজ তৈরি হয় না, তা তাবাসুম বা মুচকি হাসি। আর এমন ভাবে হাসা যে উচ্চ আওয়াজ তৈরি হয় এবং অন্যরাও শুনতে পায় এবং মুখ খুলে যায়, তাকে অট্টহাসি বলে। হাদিসের ব্যাখ্যা, অর্থাৎ শয়তান অট্টহাসিকে পছন্দ করে এবং অট্টহাসি দেওয়ার জন্য উস্কানি দেয়, আর আল্লাহ পাক তাবাসুম অর্থাৎ মুচকি হাসি পছন্দ করেন এবং আল্লাহ পাক মুচকি হাসা ব্যক্তির উপর অসন্তুষ্ট হন না, এবং এটি আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের পদ্ধতি। নাম্বার ১৫, প্রিয় নবী হযরতুল নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে বান্দা ইলমের সন্ধানে জুতা মোজা বা কাপড় পরিধান করে সে তার ঘরের চৌকাঠ অর্থাৎ দরজা থেকে বের হতেই আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেন। নাম্বার ১৬, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো কাজের ইচ্ছা করে এবং তাতে কোনো মুসলমান ব্যক্তির সাথে পরামর্শ করে আল্লাহ পাক তাকে সঠিক কাজের দিশা দান করেন। নাম্বার ১৭, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক একজন সালেহ অর্থাৎ নেক মুসলমানের বরকতে তার প্রতিবেশীর ১০০টি ঘরের বিপদ অর্থাৎ মুসিবত দূর করে দেন। হাদিসের ব্যাখ্যা, আল্লাহ পাক তার দরবারে সে নেক বান্দার মাকাম ও মর্যাদা বা তার দুয়ার কারণে বিপদ দূর করে দেন। ১০০ সংখ্যাটি আধিক্য বোঝানোর জন্য, কোনো নির্দিষ্ট সীমা নির্ধারণের জন্য নয়, কারণ প্রতিবেশীর যে সংখ্যা বর্ণনা করা হয় তা হল চারিদিকে ৪০-৪০ ঘর, যা ১০০ সংখ্যার চেয়ে বেশি। আরেক জায়গায় বর্ণিত হয়েছে যে আল্লাহ পাক তার জিকিরকারীদের বরকতে যারা জিকির করে না ওই ব্যক্তিদের থেকে, নামাজিদের বরকতে যারা নামাজ পড়ে না ওই ব্যক্তিদের থেকে, এবং রোজাদারদের বরকতে যারা রোজা রাখে না ওই ব্যক্তিদের থেকে বিপদ দূর করে দেন। নাম্বার ১৮, ক্ষমা হয়ে যাবে। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রুটির সম্মান করো, কারণ তা আসমান ও জমিনের বরকত থেকে আসে। যে ব্যক্তি দস্তরখানায় পড়ে যাওয়া রুটি তুলে খাবে তার ক্ষমা হয়ে যাবে। হাদিসের ব্যাখ্যা, অর্থাৎ আল্লাহ পাক তার ছোট গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং আজাব দিবেন না। নাম্বার ১৯, আখিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কেউ কোনো মুসলমানকে তার নাম ছাড়া অন্য কোনো শব্দে অর্থাৎ খারাপ নামে ডাকবে তার উপর ফেরেশতারা লানত অর্থাৎ অভিশাপ প্রেরণ করে। হাদিসের ব্যাখ্যা, অর্থাৎ খারাপ নামে বা এমন নামে ডাকা যা সে অপছন্দ করে তার উপর ফেরেশতারা লানত প্রেরণ করে, অর্থাৎ নেক লোকদের সম্মান ও মর্যাদা থেকে দূরত্বের দোয়া করে। তবে কাউকে ইয়া আব্দুল্লাহ অর্থাৎ হে আল্লাহর বান্দা বলে ডাকার ক্ষেত্রে কোনো ক্ষতি নেই। নাম্বার ২০, নুরানি নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের সন্তানদের তিনটি বিষয় শেখাও, তোমাদের নবীর ভালোবাসা, তার আহলে বাইতের ভালোবাসা এবং কুরআনের তেলাওয়াত। হাদিসের ব্যাখ্যা। হযরত আল্লামা আব্দুর রহমানবী শাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এই তিনটি গুণের গুরুত্বের কারণে বিশেষভাবে এগুলোর উল্লেখ করা হয়েছে। উদ্দেশ্য হল সন্তানদের এই তিনটি গুণের অভ্যস্ত করে তোলা, যাতে তারা এগুলোর উপরই বড় হয় এবং সবসময় এগুলোর উপর প্রতিষ্ঠিত থাকে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বলতে তার প্রতি ইমানি ভালোবাসা বোঝানো হয়েছে। এটি ওয়াজিব, কারণ তা দিনের অনুসরণ অর্থাৎ ফলো করতে উৎসাহিত করে। নাম্বার ২১, শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার জিহ্বাকে সংযত করবে আল্লাহ পাক তার গোপনীয়তা রক্ষা করবেন, যে তার ক্রোধকে দমন করবে কিয়ামতের দিন আল্লাহ পাক তার থেকে তার আজাব সরিয়ে নেবেন। নাম্বার ২১, শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার জিহ্বাকে সংযত করবে আল্লাহ পাক তার গোপনীয়তা রক্ষা করবেন, যে তার ক্রোধকে দমন করবে কিয়ামতের দিন আল্লাহ পাক তার থেকে তার আজাব সরিয়ে নেবেন, আর যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে আল্লাহ পাক তার ক্ষমা কবুল করবেন। হাদিসের ব্যাখ্যা, যে ব্যক্তি মানুষের দোষ গোপন করেছে আল্লাহ পাক মানুষ ও ফেরেশতাদের থেকে তার দোষ গোপন করে দিবেন। নাম্বার ২২, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবীদের সম্মান করো, কারণ তারা তোমাদের মধ্যে সর্বোত্তম লোক। হাদিসের ব্যাখ্যা, প্রায় ৪০০ বছর আগের বুজুর্গ হযরত আল্লামা আলী কারী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এই মহান বাণী উম্মতের জন্য যে সমস্ত সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের সম্মান ও শ্রদ্ধা করা হোক। যে সাহাবিগণ আলাইহিমুর রিদওয়ান হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলম ও আমল অর্জন করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রশিক্ষণ তরবিয়ত পেয়েছেন, তারা তো মানুষ কি ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ হয়ে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাল অর্থাৎ সুন্দর চেহারা এর উপর একটি নজর অর্থাৎ সুদৃষ্টি সেই কাজ করে যা সারা জীবনের নির্জন ইবাদতও করতে পারে না, তার অর্থাৎ সাহাবির মতো কেউ হতে পারে না। সাহাবি কাকে বলে? হযরত আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে ভাগ্যবান ব্যক্তিরা ইমানের অবস্থায় আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন এবং ইমানের উপরই তাদের ইন্তিকাল হয়েছে, সেই ভাগ্যবানদের সাহাবি বলা হয়। নাম্বার ২৩, আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যৌবনে তবকারী যুবক আল্লাহ পাকের মাহবুব অর্থাৎ প্রিয়। হাদিসের ব্যাখ্যা, কারণ যৌবনে শাহওয়াত অর্থাৎ কামনার প্রভাব বেশি থাকে এবং আকল অর্থাৎ বিবেক দুর্বল থাকে এবং গুনাহের কারণগুলো শক্তিশালী থাকে, তাই যখন কোনো যুবক গুনাহের শক্তি থাকা সত্ত্বেও তওবা করে তখন আল্লাহ পাক তাকে ভালোবাসেন। নাম্বার ২৪, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ পাকের ভয় কাঁদে আল্লাহ পাক তার ক্ষমা করে দেন। হযরত আল্লামা মুহাম্মদ বিন আল্লান শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাকের এমন ভয় যা খোদাই বিধানের পালন এবং মন্দ কাজ থেকে বিরত রাখে, সুতরাং যার এমন ভয় থাকবে সে জাহান্নামের আগুনে যাবে না, কারণ এটি দয়ালু প্রতিপালকের ওয়াদা। নাম্বার ২৫, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাখাওয়াত অর্থাৎ দানশীলতা জান্নাতের একটি বৃক্ষ এবং উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডালগুলোর মধ্যে একটি ডাল। নাম্বার ২৬, আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার ভাইয়ের কোনো দোষ দেখে তা গোপন করে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। নাম্বার ২৭, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার ঘরে পুত্র সন্তান জন্মায় এবং সে আমার ভালোবাসা ও আমার নামের বরকতের জন্য তার নাম মুহাম্মদ রাখে, সে এবং তার পুত্র উভয় জান্নাতে যাবে। নাম্বার ২৮, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন পিতামাতার জন্য দোয়া করা ছেড়ে দেয় তখন তার রিজিক বন্ধ হয়ে যায়। আলা হযরতের পিতা মাওলানা নকী আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি পিতামাতার জন্য দোয়া সুন্নতে কাদিমা অর্থাৎ প্রাচীন সুন্নত এবং পুরনো তরিকা, যা হযরত নূহ আলাইহিসসালামের সময় থেকে চালু আছে। আল্লাহ পাক তার সম্পর্কে বলেন, রব্বিগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, কানজুল ইমানের অনুবাদ, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো এবং আমার পিতামাতাকে। নাম্বার ২৯, নূর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রজব মাসে একটি দিন ও একটি রাত আছে, যে ব্যক্তি সেই দিনে রোজা রাখবে এবং রাতে কিয়াম করবে অর্থাৎ ইবাদত করবে, সে যেন ১০০ বছর রোজা রাখলো এবং ১০০ বছর রাত্রি জাগরণ করল, আর এটি রজবের ২৭ তারিখ। নাম্বার ৩০, আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক এক রাতের জ্বরের কারণে মুমিনের সমস্ত পূর্ববর্তী গুনাহ মিটিয়ে দেন। নাম্বার ৩১, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক সেই আমল কবুল করেন না যাতে সরিষার দানা পরিমাণও রিয়া অর্থাৎ লোক দেখানো থাকে। নাম্বার ৩২, আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার প্রাণ, নিশ্চয় মদিনার ধূলিকণায় প্রত্যেক রোগের শিফা রয়েছে। হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তাবুক যুদ্ধ থেকে ফিরে আসছিলেন, তখন তাবুকে অংশ নিতে না পারা কিছু সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান সাক্ষাৎ করতে এলেন। তারা ধুলো উড়িয়েছিলেন, এক ব্যক্তি তার নাক ঢেকে ফেললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাক থেকে কাপড় সরিয়ে দিয়ে ইরশাদ করলেন, সেই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার প্রাণ, মদিনার মাটিতে প্রত্যেক রোগের শিফা রয়েছে। আল্লাহ পাকে সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিছু সাহাবিকে আদেশ দিয়েছিলেন যে তারা এই মাটি দিয়ে জ্বরের চিকিৎসা করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পাকের ধুলোবালি নিজের চেহারায় আনোয়ার থেকে পরিষ্কার করতেন না এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম এবং তা থেকে বারণ করতেন এবং ইরশাদ করতেন যে মদিনার মাটিতে শিফা রয়েছে। নাম্বার ৩৩, আল্লাহ পাকে সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার ও জুমার মধ্যবর্তী রাতে সূরা ইয়াসিন তিলাওয়াত করবে তাকে ক্ষমা করে দেয়া হবে। হাদিসের ব্যাখ্যা, উদ্দেশ্য হল তার সগিরা অর্থাৎ ছোট গুণাগুলো ক্ষমা করে দেওয়া হবে, অথচ কবিরা গুণা অর্থাৎ বড় গুণাহের জন্য তওবা জরুরি। নাম্বার ৩৪, আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের রোজাদারের জন্য মাছেরা ইফতার পর্যন্ত ইস্তিগফার করতে থাকে। নাম্বার ৩৫, আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক প্রত্যেক রিয়াকারীর উপর জান্নাত হারাম করে দিয়েছেন। হাদিসের ব্যাখ্যা, হযরত আল্লামা মুহাম্মদ আব্দুর রউফ মুরাবি শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, অর্থাৎ রিয়াকারী মুসলমান প্রথমে জান্নাতে প্রবেশ করবে না। রিয়াকারীর সংজ্ঞা, আল্লাহ পাকে সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ইবাদত করা, অর্থাৎ ইবাদতের উদ্দেশ্য এই হোক যে মানুষ তার ইবাদত সম্পর্কে জানুক, যাতে সে তাদের থেকে মাল সম্পদ অর্জন করতে পারে, অথবা মানুষ তার প্রশংসা করুক বা তাকে নেককার মনে করুক বা তাকে সম্মান দিক ইত্যাদি ইত্যাদি। রিয়াকারী ব্যক্তিকে রিয়াকার বলা হয়। নাম্বার ৩৬, অসুস্থতার ফজিলত। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এক রাত অসুস্থ থাকলো, ধৈর্য ধারণ করলো এবং আল্লাহ পাকের সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকলো, সে গুনাহ থেকে এমনভাবে মুক্ত হয়ে গেল যেন তার মা তাকে আজই জন্ম দিয়েছে। নাম্বার ৩৭, আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানের অসুস্থতা তার গুনাহগুলোকে এমনভাবে দূর করে দেয় যেমন আগুন লোহা ও রূপার ময়লা দূর করে দেয়। হাদিসের ব্যাখ্যা, যখন মুমিন বান্দা অসুস্থতার উপর সবর করে এবং আল্লাহ পাকের কাছে সওয়াবের আশা রাখে তখন তাকে এই ফজিলত দান করা হয়। পক্ষান্তরে যদি কাফের অসুস্থ হয় বা তার কোনো বিপদ আসে তবে তার জন্য কোনো সওয়াব নেই এবং তার কোনো আমলের কাফারও হয় না। নিঃসন্দেহে অসুস্থতা ইত্যাদির মাধ্যমে মুমিন বান্দার পরীক্ষা হয়, যেমন স্বর্ণ ও রূপাকে আগুনে ফেলে যাচাই করা হয়। যদি মুমিন বান্দা অসুস্থতা ইত্যাদিতে সবর করে তাহলে তার গুনাহ দূর হয়ে যায়, যেমন সোনা ও রূপা আগুন সহ্য করলে তাদের মিশ্র ধাতু অর্থাৎ ভেজাল দূর হয়ে যায়। নাম্বার ৩৮, শিশু ও বৃদ্ধের পার্থক্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ছোট শিশুর মুখস্থ করা পাথরের উপর খোদাই করার মতো এবং বৃদ্ধ বয়সে কোনো কিছু মুখস্থ করা পানির উপর লেখার মতো। হাদিসের ব্যাখ্যা, আল্লামা আব্দুর মুনাব্বী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, বৃদ্ধ ব্যক্তির ইন্দ্রিয় দুর্বল হয়ে যাওয়ার কারণে তার মুখস্থ করার বিষয় সেভাবে মনে থাকে না, যেমন পানির উপর লেখা কিছু মনে থাকে না। পক্ষান্তরে ছোট শিশুর স্মরণশক্তি ও বোঝার ক্ষমতা শক্তিশালী হওয়ার কারণে সে যা কিছু মুখস্থ করে তা তার মনে এমনভাবে সংরক্ষিত হয়ে যায় যেমন পাথর উপর চিহ্ন সংরক্ষিত হয়ে যায়। কিছু লোকের মতে শৈশবে জ্ঞান অর্জন করা পাথর উপর খোদাই করার মতো, যদিও বৃদ্ধ বয়সে বুদ্ধি বেশি থাকে কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ততা বেশি থাকে। যেহেতু শিশুরা কাজকর্ম উপার্জন ইত্যাদি থেকে মুক্ত থাকে তাই তাদের মনে কথা দ্রুত এবং দীর্ঘ সময়ের জন্য থেকে যায়। নাম্বার ৩৯, চোখের ইশারায় ভয় দেখানো। নূর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমানের জন্য জায়েজ নেই যে সে অন্য কোনো মুসলমানের দিকে এমন ভাবে চোখের ইশারা করে যা তাকে কষ্ট দেয়। হাদিসের ব্যাখ্যা, কারণ মুমিনকে শরীর অনুমতি ব্যতীত কষ্ট দেয়া হারাম। এই হাদিস শরীফে এই দিকে মনোযোগ আকর্ষণ করা হয়েছে যে যখন কষ্টদায়ক দৃষ্টিতে দেখাই হারাম তখন যে কাজগুলো এর চেয়েও বড়, যেমন কোনো মুসলমানকে গালি দেয়া বা মারা, সেগুলোর মন্দতা এর চেয়েও বেশি। নাম্বার ৪০, আল্লাহ পাকে সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নির্জনে দুরাকাত নামাজ পড়বে যেখানে আল্লাহ পাক ও তার ফেরেশতা ছাড়া কেউ দেখবে না, তার জন্য জাহান্নাম থেকে মুক্তিনামা লিখে দেয়া হয়। হাদিসের ব্যাখ্যা, হযরত আল্লামা আব্দুর রহ মুনাব্বির শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তাকে অর্থাৎ নির্জনে নফল নামাজ পড়া ব্যক্তিকে আখিরাতে সেই আগুন থেকে বাঁচানো হবে, যার মাধ্যমে মুনাফিকদের আজাব দেওয়া হবে, অথবা তার জন্য এই সাক্ষ্য দেয়া হবে যে সে মুনাফিক নয়, কারণ মুনাফিকরা যখন নামাজের জন্য দাঁড়ায় তখন অত্যন্ত অলসতা ও ভারাক্রান্ত হৃদয়ে নামাজ পড়ে। এই বর্ণনা সেই নফল নামাজের ফজিলতের প্রমাণ যা নির্জনে মানুষদের থেকে লুকিয়ে পড়া হয়, কারণ সেই নামাজ কবুলিয়াতের বেশি যোগ্য ও নিকটবর্তী। হযরত আল্লামা আলী বিন আহমদ বিন মোহাম্মদ আজিজি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, সম্ভবত আল্লাহ পাক এই নফল নামাজ পড়ার বরকতে সেই বান্দাকে সত্যিকারের তওবার তৌফিক দান করবেন, অথবা তার গুনাহ ক্ষমা করে দেবেন, এবং তার বিরোধীরা যারা তার কাছ থেকে দাবি করে সন্তুষ্ট হয়ে যাবে, সুতরাং তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।